সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে, আজকের হ্যালো ওয়াশিংটনে। আজকের বিষয় আপনারা জানলেন, বাংলাদেশের স্বাধীনতার 47 বছর পর কেমন চলছে বাংলাদেশ, মূলত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে দুজন অতিথি যোগ দিয়েছেন ঢাকা থেকে এবং নিউ জার্সি থেকে। দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবার আগে, দুজনই অত্যন্ত সুপরিচিত সকলেরই, তার আগে আমি ছোট্ট করে একটু আজকের প্রেক্ষাপট কেন নির্ধারিত হলো বাংলাদেশ বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাই। 71 থেকে 2018, 47 বছর, প্রায় 4 যুগ। বয়সের হিসেবে বাংলাদেশ এখনও তরুণ, আর এই তারুণ্যকে শক্তি হিসেবে নিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে। 47 বছরে দেশটির অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, অবকাঠামো, পরিকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির ব্যাপক পরিবর্তন হয়েছে। উন্নয়ন, সমৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আবার একইভাবে দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা সহ নানা নেতিবাচক দিকও বেড়েছে বাংলাদেশে। আজ 15 আগস্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টির জন্য যাঁর অবদান সর্বাগ্রে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসও আজ। 1975 সালের 15 আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তারপরও থমকে থাকেনি, থেমে থাকেনি বাংলাদেশ। 47 বছরে বাংলাদেশের ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর আতাউর রহমান। ডক্টর আতাউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ জার্সি থেকে বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, নিউ জার্সির প্লেন্সবোরোর কাউন্সিলম্যান ডক্টর নুরুন্নবী। ডক্টর নুরুন্নবী, আপনাকে স্বাগত আজকের হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিলাম একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য, প্রেক্ষাপট আজকের কেন এই আলোচনার জন্য। তো প্রথমেই আমি, যেহেতু বাংলাদেশে 15 আগস্টের দিন অলরেডি পেরিয়ে রাত হয়েছে, ডক্টর আতাউর রহমানের কাছে আসছি যে 47 বছরের বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে, আমি প্রথমে উল্লেখ করেছি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, অবকাঠামো, পরিকাঠামো, এইসব ক্ষেত্রে আমরা কতটা অগ্রগতি সাধন করতে পেরেছি, কতটা পারিনি, আপনি যদি সংক্ষেপে একটু বলেন আমাদেরকে।
আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আজকের এই যে বেদনা বিধুর একটা দিনে বাঙালির শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 43 বছর পূর্বে যে নৃশংসভাবে নিহত হয়েছিলেন, সেই নির্মম, বেদনাদায়ক, এবং সেই জাতি হিসাবে আমাদের জন্য যে একটা চরম লজ্জা ছিল সেটা আমি স্মরণ করে দিতে চাই। এবং আমি মনে করি আপনি যেটা সূচনা বক্তব্যে বলেছেন যে এরপরেও বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়নি, এবং বাংলাদেশের যে যাত্রা, অভিযাত্রা আমরা বলি, চলছে। এবং অত্যন্ত একটা আমরা বলবো যে সার্বিকভাবে বাংলাদেশের এত প্রতিকূলতা সত্ত্বেও এবং বিক্ষুব্ধ ঝঞ্ঝা, বিক্ষুব্ধ একটা ইতিহাস সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। এই যে বর্তমানে আমরা দেখছি যে প্রতিবেশী মিয়ানমারের থেকে আসা দেশত্যাগী প্রায় 10 লক্ষ মানুষ, তার এবং আমাদের বাংলাদেশের যে সুশাসনের যে সমস্ত ঘাটতি আমরা এখন দেখছি, এত সত্ত্বেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমাদের এই যে একটা 17 কোটি মানুষের যে চাহিদা, নাগরিকদের যে চাহিদা, তারপরে আপনার এই যে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, বিভিন্ন খাতে দুর্নীতি এবং মাদক, রোধ, পাচার, এ সমস্ত সত্ত্বেও কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায়নি। সুতরাং আমি বলবো যে এই যে অর্থনৈতিক যে আমরা প্রবৃদ্ধি দেখছি, তার সঙ্গে এই যে চ্যালেঞ্জ গুলো যেভাবে আসছে, আমরা যেটাকে বলি ডন্টিং চ্যালেঞ্জ, এটি কিন্তু বাংলাদেশ মোকাবেলা করছে। এবং এই যে আপনি বললেন যে আমরা বিগত কয়েক দশকেও এটা দেখেছি, এবং বিগত এক দশকে বিশেষ করে প্রণিধানযোগ্য, যেমন বাংলাদেশ 2010 আমার মনে আছে যে বিদ্যুৎ ছাড়া ছিল, অনেক শহরে এত বিদ্যুৎ ঘাটতি ছিল, বর্তমানে বাংলাদেশের একটা বিগ সাকসেস ইলেকট্রিসিটি। সুতরাং এখানে আমি বলবো যে একটা বিরাট এই যে আমাদের গ্রোথের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইলেকট্রিসিটি, এটা হলো ইঞ্জিন অফ গ্রোথ ইন বাংলাদেশ। সেটা আমি আরেকটা সঙ্গে এই এই সঙ্গে বলবো যে এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এর চাহিদা যেভাবে বাড়ছে এবং সেগুলোও কিন্তু যেভাবেই হোক সরকার, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিক ভাবে আমাদের এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে যাচ্ছে জাতি হিসাবে। এখানে আমাদের যে একটা রেজিলিয়েন্স এবং আমাদের যে একটা ফরওয়ার্ড মার্চ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি খুবই অপটিমিস্টিক যে রাজনৈতিক বিভেদ এবং অনৈক্যের মধ্যেও বাংলাদেশ কিন্তু এগিয়ে চলছে। তবে বাংলাদেশের যে পটেনশিয়াল, বাংলাদেশ যে এই গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের দেশে যদি আরেকটু স্থিতিশীলতা এবং সামাজিক যে ন্যায় বিচার এবং পলিটিক্যাল ফোর্সেস রাজনৈতিক বিভেদের জায়গায় যদি আমাদের ঐক্য গড়ে উঠত, তাহলে আমাদের আরো বেশি আমরা এগোতে পারতাম বলে আমি মনে করি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর নুরুন্নবীর কাছে, জি আপনার কাছে আরো মানে বিস্তারিত শুনবো, ডক্টর নুরুন্নবীর কাছে আমি একটু সূচনা বক্তব্যে আপনি কি বলবেন?
ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি সর্বপ্রথমে আজকে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর হত্যা দিবস, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনারা জানেন আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে জানা এবং তার একজন কর্মী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আমি আপনার যে টপিক সূচনা বক্তব্যে যা বলেছেন সেই প্রসঙ্গে শুরুতে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের উন্নতি যেটা আমরা হওয়ার কথা ছিল 48 বছরে সেটা হয় নাই, অধ্যাপক স্যার বলেছেন, তা সত্ত্বেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো কেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই 100%, তার কারণটা হলো একটা ইতিহাস রয়েছে। সেটা হলো বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গঠন করার জন্য, আমরা যেটা বলি সোনার বাংলা গঠন করার জন্য তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি জাতীয় কতগুলো ইনস্টিটিউশন গড়ে তোলার পদক্ষেপ নেন। প্রথমেই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের যে মূল কাঠামো, শাসনতন্ত্র রচনা করেন এবং জাতিকে উপহার দেন। তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য প্ল্যানিং কমিশন গঠন করেন। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য 2 বছরের মাথায় নির্বাচন দেন, জাতীয় নির্বাচন দেন। এটা না দিলেও চলতো, কিন্তু তিনি দিয়েছেন। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া রাষ্ট্র ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় আইন শৃঙ্খলা সমস্ত কিছু ঢেলে সাজিয়ে যখন তিনি সামনের দিকে আগাচ্ছেন, তখন স্বাধীনতা শক্তি বিরোধী যে গোষ্ঠী যারা পরাজিত হয়েছিল তারা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এবং বঙ্গবন্ধুর এই উদ্যোগকে ব্যাহত করার জন্য, দুর্বল করার জন্য প্রথম বাধা আসে। যারা তার ফলোয়ার্স ছিল স্বাধীনতার যুদ্ধে, তার ডাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানিকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই বঙ্গবন্ধুর ফলোয়ার্সদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেল। ছাত্রদের মধ্যে দুই ভাগ, শ্রমিক নেতাদের মধ্যে ভাগ, তার দলের মধ্যে বিভিন্ন মেরুকরণ। এই সমস্ত কারণে যখন বঙ্গবন্ধুর উদ্যোগগুলো নিজের মধ্যে থেকেই বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই সময়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি সঞ্চয় করে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান হিসাবে তৈরি করার চেষ্টা করে। এই যে পিছনের দিকে যাওয়ার যে প্রচেষ্টা, এইটাকে অতিক্রম করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো, স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু হত্যার পর যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, যারা স্বাধীনতা বিশ্বাস করতো না, যারা অস্ত্র হাতে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে রিহ্যাবিলিটেট করা হলো, পুনর্বাসন করা হলো। রাজাকার হলো বাংলাদেশের রাষ্ট্রপতি, সিনিয়র মন্ত্রী বা প্রধানমন্ত্রী হলো রাজাকার, যারা যুদ্ধ অপরাধে অভিযুক্ত ছিল তারা হলো মন্ত্রী। এইভাবে দেশকে যে পিছিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে অতিক্রম করে বর্তমানে রাইট ট্র্যাকে বঙ্গবন্ধু কন্যা নিয়ে এসেছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, শিক্ষা খাতে উন্নতি হচ্ছে। কিন্তু যদি বঙ্গবন্ধুর ওই ঘটনা না ঘটতো, আজকের যে সেই শোক দিবস আমরা যেটা পালন করছি সেটা যদি বাঙালি জাতির ইতিহাসে না আসতো, তাহলে বাংলাদেশ ইতিমধ্যে 48 বছর বয়সে
হয়তো আরো সমৃদ্ধ হতো। এটা আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন শ্রোতা যোগ দিয়েছেন, তার প্রশ্ন আগে নিয়ে আমার মনেও অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে, একটু একটু শুনতে চাইবো, যেহেতু আপনারা দুজনই বাংলাদেশের একেবারে সৃষ্টির আগে থেকেই বাংলাদেশ হওয়ার প্রেক্ষাপট জানেন এবং এ পর্যন্ত আপনারা এইসব বিষয় নিয়েই গবেষণাও করছেন, খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমাদের সঙ্গে লিয়াকত আলী আছেন চিটাগাং থেকে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন, কেমন আছেন আপনারা, বাংলাদেশ সম্পর্কে কি জানতে চান?
আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে এই 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত হচ্ছে।
জি,
এই সবাই গম্ভীরতার মধ্যে এবং ফুলখানি দোয়া মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে এটা উদযাপিত হয়েছে। অনেকদিন পরে হলেও বাঙালি জাতি আজকে বুঝতে পারছে যে এই সোনার বাংলার উদ্বুদ্ধি কোথায় ছিল। এই বঙ্গবন্ধু যদি না হতো এই বাংলাদেশ স্বাধীনতা হইতো না। আজকে যে 48 বছর মধ্যে আমার আগে পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে 48 বছর মধ্যে প্রায় 33 বছর মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে বাংলাদেশকে শাসন করা হয়েছিল। তো মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী বাংলাদেশ স্বাধীন চাইছিল তারা এইবার ক্ষমতা সহ বাংলাদেশ আওয়ামী লীগের 17 থেকে 18 বছর, এবার 9 বছর সহ মিলা 17-18 বছর মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ ছিল। যদি এই 48 বছরে 75-এর যে পক্ষাবে যদি না হইতো, যদি বঙ্গবন্ধু জীবিত থাকতো, তাহলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ার থেকে উপরে উঠে।
জি, এই কথাই বলছিলেন ডক্টর নুরুন নবী। আপনি আপনি কি স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চান? ডক্টর নুরুন নবীও এই একই কথা বললেন।
আবার এই কথা শুধু এই কথাই বলবো যে আমরা বাঙালি জাতিকে বুঝতে হবে যে আমরা কার জন্য পিছিয়ে ছিলাম। সেই অপশক্তি, সেই পশ্চিম, এই যারা পাকিস্তান, যারা আমাদের স্বাধীনতা বিরোধী এই বিরোধী ছিল, স্বাধীনতার পক্ষে ছিল না, তারা এখনো সোচ্চার সে বাংলাদেশকে উন্নত যে শিওর উঠতেছে, তারা এখনো সোচ্চার কিভাবে এই শক্তিকে নাশত করার জন্য, আমাদের এই এই অগ্রগামীকে নাশত করার জন্য। যদি এই সরকার যদি থাকে, এই মুক্তিযুদ্ধের চেতনার শক্তি থাকে, এই যদি তাদের এই প্রতিফলন যদি আগামীতে আসে, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নের একটা দেশ রোড মডেল হবে এবং আমরা বাঙালি জাতি যে সোনার বাংলার বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমার মনে হয় সেটা বাস্তবায়ন আস্তে আস্তে হাতে আগামীতে আসতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লিয়াকত আলী, আসলে আপনি মন্তব্য করেছেন, খুব ধন্যবাদ এরকম সুন্দর আশাবাদী মন্তব্য করার জন্য, আমরাও সেটি চাই। এখন আমি প্রফেসর আতাউর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আপনিও শুনলেন ডক্টর নুরুন নবীর বক্তব্য, লিয়াকত আলী বললেন যে বাংলাদেশের এই 47 বছরের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে সেটি সত্যি বিস্ময়কর এবং হয়তো আরও উন্নয়ন হতো যদি বঙ্গবন্ধু নিহত না হতেন, সেটি আশা করছেন, আমরা সবাই সেটি আশা করি। তারপরেও যে উন্নতি হয়েছে, সম্প্রতি জানেন যে বাংলাদেশ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ভূপগ্রহ কেন্দ্র নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, এটি একটি বিজ্ঞান ক্ষেত্রে সবচেয়ে অন্যতম প্রধান একটি উন্নতি। আবার কিছুদিন আগে বাংলাদেশে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সূত্র ধরে বিভিন্ন বিষয় উঠে এসেছে, যার মধ্যে যদিও নিরাপদ সড়কের আন্দোলন ছিল এটি, সেটি বাংলাদেশের সুশাসন থেকে সব রকম অনিয়ম যেগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে এসেছে। তো বাংলাদেশের উন্নতি যেভাবে হয়েছে তেমনিভাবে বিভিন্ন নেতিবাচক বিষয় আমাদের সামনে এসেছে, তো এইগুলো সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার এখন? ডক্টর আতাউর রহমান,
আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে আজকে নাগরিকদের পক্ষ থেকে বা তরুণ যে জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশনের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে, যে সমস্ত দাবি আসছে, এগুলো অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী। আমার কথা হচ্ছে, আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে যে এই যে সমস্যাগুলো, এগুলো তো ধরেন একদিনে সমাধান করা যাবে না, সুতরাং এজন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সুসংহত হয় তাহলে অনেকাংশেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বলি ইজ এ টর্চারাস প্রসেস, এটা এর জন্য সহনশীলতা, ধৈর্য এবং অন্যের যে ক্রিটিসিজম বা সমালোচনা সহ্য করতে হবে। সুতরাং বাংলাদেশ এমন একটা ক্রান্তিকালে এসেছে এখন, বিশেষ করে 10 বছর আওয়ামী লীগের একচ্ছত্র শাসনের ফলে এমন একটা পর্যায়ে এখন আমরা এসেছি যেখানে গণতন্ত্রের হয় বিকাশ হবে অথবা আমরা যদি সহনশীলতার পরিচয় না দিতে পারি, সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে আমরা একটা কর্তৃত্ব পরায়ণ মালয়েশিয়া সিঙ্গাপুর সিন্ড্রোমের মতো এক দলীয় আধিপত্য একটা শাসন এ দেশে কায়েম হবে। সুতরাং আমি মনে করি যে একমাত্র উপায় হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা এবং একটা রিকনসিলিয়েশন, এবং একটা যার ফলে ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তর হতে পারে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে। সুতরাং এটা একটা বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, এটা হওয়া অত্যন্ত কঠিন, বাট আমি মনে করি এটা হলে একটা মিরাকল হবে এবং এই মিরাকল বাংলাদেশের জন্য অনেক একটা সুখ সংবাদ বা শুভকর হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
আপনাকে ধন্যবাদ ডক্টর।
আমি মনে করি যে বাংলাদেশের
জি আপনি বলুন, শেষ করার পরে আমি আসছি।
আমি বলছি যে বাংলাদেশ যদি সাকসেসফুলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ভাবে উত্তরণ করতে পারে এবার, আমি মনে করি বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং অর্থনৈতিক যে আমরা অগ্রগতি অর্জন করেছি এটা আরো সুসংহত হবে।
জি ধন্যবাদ ডক্টর নুরুন নবী। আপনি কি মনে করেন প্রফেসর আতাউর রহমান যেটি বললেন?
আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে একাডেমিক ডিসকাশনের জন্য যে গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন এগুলোর কথা বলা হয়, তার সাথে সাথে আমাদের মনে করতে হবে যে রিয়ালিটিটা কি, বাংলাদেশের ইতিহাস কি। যে দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, যুদ্ধ অপরাধ হয়েছিল, যে দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকে আমি শুনেছি যে প্রায় 2 ডজনের বেশি হত্যা করার চেষ্টা হয়েছে, লেটেস্ট হলো 21 অগস্টের গ্রেনেড হামলা। তো এই হত্যাযজ্ঞ যারা ভিকটিম সেটা কারা? একটা দলই কিন্তু এই হত্যাযজ্ঞের ভিকটিম হচ্ছে, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের যে দলটি। তো সেখানে আমরা সেই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা আমেরিকার মতো গণতান্ত্রিক বা শাসন নির্বাচন ব্যবস্থা যদি আমরা আশা করি সেটা ভুল হবে। আমাদের যে ওইখানের যে গ্রাউন্ডে যে বাস্তবতা আছে সেটা বিবেচনা করেই আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাতে হবে, যেখানে দুটো পক্ষ, একটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, যুদ্ধ অপরাধ ঘটে নাই, যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছিল তাদের পক্ষে জনসভায়, একটি বৃহৎ দলের জনসভায় তাদেরকে সমর্থন করা হয়, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওয়াইপড আউট করার জন্য 21 অগস্টে গ্রেনেড হামলা করা হয়। আপনারা চিন্তা করতে পারেন যে সমস্ত দেশে, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, যেখানে মূলত 2টা দল, একটি দলের সম্পূর্ণ নেতাদেরকে যুদ্ধের যে অস্ত্র গ্রেনেড সেটা দিয়ে হত্যা করার চেষ্টা হয়, সেখানে আপনি কিভাবে আমরা আশা করব যে এই দুটি দলের মধ্যে ব্রিটেন, ইউএস এর মতো অবস্থা বিরাজ করবে, সেটা সম্ভব নয়। তা আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা যদি সবাই যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি তাহলেই আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারবো। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসই করে নাই, অস্ত্র নিয়ে যুদ্ধ করে, বাংলাদেশের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুজিবনগর সরকার সেনাবাহিনী গঠন করেছিল, মুক্তি বাহিনী গঠন করেছিল, তাদের বিরুদ্ধে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের সাথে আপনি কিভাবে আপোষ করবেন, তাদের সাথে আপনি তাদেরকে কেন নির্বাচনে অ্যালাউ করবেন?
ডক্টর আতাউর রহমান যে কথাটি বলছিলেন যে এখন যে অবস্থা বাংলাদেশের আছে, সমৃদ্ধি তো হচ্ছেই কিন্তু যেহেতু রাজনৈতিক কিছু বোঝাপড়ার অভাব রয়েছে, এটা যদি সামনের নির্বাচন গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য হয় তাহলে আরো বেশি উন্নতি হবে। আপনার কি মনে হয়?
এখানে আমি দ্বিমত পোষণ করতে চাই, গ্রহণযোগ্য কার কাছে হবে?
আচ্ছা,
বিদেশিদের কাছে না, বাংলাদেশের জনগণের কাছে, যেটা বাস্তবসম্মত উপায়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে সেইটাই। আমরা দেখি কিছু হলেই আমরা বিদেশির কাছে দণ্ড দিই, কমপ্লেন করি। আমরা আমেরিকায় বাস করি, আমি আমেরিকায় বাস করি, এখানে নির্বাচনে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। তো কাজেই ওই একাডেমিক ডিসকাশনে না গিয়ে বাস্তবসম্মতভাবে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী নির্বাচনের একটা দিন তারা আশা করছেন, এই বছরের শেষে নির্বাচন হবে, ইলেকশন কমিশন রয়েছে, তাদের সাথে কথা বলে নির্বাচন কমিশন যতটুকু নিরীক্ষণ করা যায় এই পরিস্থিতিতে একটা নির্বাচন হতে হবে। কত আপনি চিন্তা করেন যে গত নির্বাচন যদি না হতো তাহলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র পরিণত হতো। ওই নির্বাচনটা একটা বৃহৎ দল বয়কট করেছিল, আর কোনো উপায় ছিল না যেভাবে নির্বাচন হয়েছিল। এখন সম্ভাবনা রয়েছে ছাড় দিতে হবে উভয় পক্ষে, কিন্তু অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করতে হবে। যারা পাকিস্তানে বিশ্বাস করে, যারা রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে উপলব্ধি করতে হবে এটা বাংলাদেশ 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, সেই চেতনায় বিশ্বাস হয়ে তাদের সমস্ত কিছু করতে হবে। এখনো যদি তারা পাকিস্তানের স্বপ্ন দেখে, বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের রাজনীতি করে, তাহলে ঐক্য হবে না, তাহলে সুষ্ঠু নির্বাচন যেটা আমরা একাডেমিক ভাবে চিন্তা করি সেটা হবে না। আজকে আজকে যে দলটি তাদের শাসন গঠনতন্ত্রে প্রজাতন্ত্রে বিশ্বাস করে না, তাদের সাথে বাংলাদেশের কনস্টিটিউশন হিসেবে কিভাবে আপনি নির্বাচন করবেন? যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যারা প্রতিষ্ঠিত করেছে, যুদ্ধদের প্রতিষ্ঠিত করেছে, তাদের সাথে আপনি কিভাবে আপনারা যে কি বলা হয় ওটাকে এই প্লেন ফিল্ড কিভাবে করবে? কারণ তারা একটা মত বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা আর একটা জিনিস। তো কাজেই দুই পক্ষকেই ছাড় দিতে হবে, কিন্তু যারা বাংলাদেশের সৃষ্টিতে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না, যুদ্ধ অপরাধে হয়েছিল সেটাকে স্বীকার করে না, তাদেরকে অনেক ছাড় দিতে হবে যদি তারা সেই একাডেমিক ভাবে যদি নির্বাচন করতে চায়।
আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন যোগ দিয়েছেন, ইশরাত আলী, তার বক্তব্য একটু শুনে আবার আলোচনায় আসছি। হ্যালো, জি বলুন। জি বলুন, আপনি কি কোন প্রশ্ন করবেন?
আমি তথ্য প্রযুক্তির সাথে খানিকটা করি, বিভিন্ন কার্যক্রম আইটির উপরে পদে থাকি, সেখানে আসলে আমি অলরেডি ফেসবুকে সেই মন্তব্যটাও করে ফেলছি। তো আমার এখানে যে কথাটা এরকম যে আসলে প্রথম বছর এই ডিজিটাল যুগে আসার পরেও আমরা আসলে কতটা আগালাম।
আচ্ছা,
আসলে আমরা কিন্তু খুব বেশি পড়াই,
বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল যুগে এসে আমরা কতটা এগিয়েছি, তারপরে আপনার ফেসবুকে যে প্রশ্ন করেছেন তাতে আমি দেখতে পাচ্ছি যে কিন্তু কণ্ঠরোধ করে প্রযুক্তি আগাবে কি করে। তার মানে আপনি ওই যে ICT আইনের কথা উল্লেখ করেছেন, তথ্য প্রযুক্তি আইনের কথা উল্লেখ করেছেন, এইগুলোর পরেও ডিজিটাল বাংলাদেশ কিভাবে করা সম্ভব, এই কথাই আপনি বলতে চেয়েছেন। তো এই প্রশ্নে আমি দুজনের কাছেই আসতে চাই। কিছুদিন আগে যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হলো, সেখান থেকে অনেক গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, এবং একজন সাংবাদিক ফটোগ্রাফারকে গ্রেফতার নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলেছে। তো তো এই আইসিটি আইনের উল্লেখ কি করেছেন এই ভদ্রলোক যিনি এইমাত্র প্রশ্ন করলেন যে ডিজিটাল বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সুবিধা পাচ্ছে, বাংলাদেশের স্যাটেলাইট মহাকাশে গিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, তারপরেও আইসিটি আইনের কারণে বা তথ্য প্রযুক্তি আইনের কারণে অনেকে কথা বলতে পারছে না, কিন্তু বাংলাদেশে আবার বিভিন্ন গণমাধ্যমও প্রচুর পরিমাণে বাড়ছে, তারা কিন্তু ঠিক মতোই কাজ করে যাচ্ছে। তো এই প্রশ্নে আপনি কি বলবেন ডক্টর আতাউর রহমান? প্রথমে আপনার কাছে আসছি।
আমি সবসময় বলি যে বাংলাদেশ ইজ এ প্যারাডক্স, এটা একটা বৈপরীত্যের দেশ। এখানে আপনি দেখবেন যে একদিকে আমরা যখন স্বাধীনতা বলি তখন এতই বেশি উপভোগ করতে চাই যে তখন ভাঙচুরের পর্যায়ে পড়ে যায়, আবার যখন নিয়ন্ত্রণ করতে যায় তখন আবার এক্সট্রিম সিচুয়েশনে আমরা চলে যাই। সুতরাং এইখানে আমি মনে করি যে আমরা যদি সমগ্র বিশ্বব্যাপী যে ট্রেন্ড দেখছি যে ফেক নিউজ যেরকম আসে, ফেক নিউজের নামে আপনি রিয়েল নিউজ তো ব্লক করতে পারেন না। সুতরাং দিস শুড গো টু এবং পাবলিক শুড ডিসাইড হুইচ ইজ ফেক এবং পাবলিক শুড ডিসাইড হুইচ ইজ রিয়েল। এখন রিয়েল অ্যান্ড ইমাজিন বা ফিকটিশিয়াস বা ফেক নিউজ এটা জনগণকেই বুঝতে হবে যে কিভাবে। সেই সঙ্গে আমি মনে করি যে হ্যাঁ, আইসিটি কিছুটা আমাদের দেশে প্রয়োজন আছে, তবে আমরা ড্রাকোনিয়ান আইসিটি আইন কোনো সময়ই প্রত্যাশা করি না। বাংলাদেশে স্বাধীনতা এসেছিল যে এখানে একটা প্রধান স্বাধীনতা ই ছিল যে ফ্রি এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের বলতে হবে। এবং বঙ্গবন্ধুর কথা যদি আমি মনে করি, উনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিতেন যে কথা বলতে দিতে হবে, দাবায় রাখা যাবে না। সুতরাং এই যে কথাগুলো এগুলো তো ইতিহাস থেকেই আসছে, সুতরাং আমরা ইতিহাস থেকেই এর লেসন বা আমরা নিতে পারবো যে আমাদের স্বাধীনতা কতটুকু থাকবে এবং স্বাধীনতা কতটুকু থাকবে না। সুতরাং সমাজে অশান্তি সৃষ্টি হোক এটা যেমন আমরা প্রত্যাশা করি না কোনো নিউজ অন্যায় ভাবে দেওয়ার ফলে, আবার সেই সঙ্গে মানুষের স্পেস থাকবে না, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, সে ধরনের প্রত্যাশা অন্তত আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে আমি চিন্তাও করি না।
জি, আমরা
এটা একটা আরেকটা জিনিস সেই সঙ্গে
বলুন, আপনারটা শেষ হোক তারপরে জিজ্ঞেস করব।
আরেকটা দিক আমি যেটা মনে করছি যে বাংলাদেশের যে গ্রোথ আমরা দেখছি এবং আমাদের যে গ্র্যাজুয়েশন দেখছি, সেই সঙ্গে আরেকটা দিক আমাদেরকে যে বাংলাদেশের স্বাধীনতা থেকে আসছে সেটা হচ্ছে অসাম্য এবং বঞ্চনা কিন্তু বাড়ছে, যার ফলশ্রুতিতে আজকের এই যে সোশ্যাল মুভমেন্টস বা এই যে বিভিন্ন শ্রেণী সংগ্রামের মতো একটা সংগ্রাম আমরা দেখছি। যেমন এখন তো আর শ্রেণী বিভাগ নাই, কিন্তু বিভিন্ন গ্রুপের যে একটা আমরা দেখছি যে একটা অস্থিরতা দেখছি, সেখানে কিন্তু এই অসাম্য এবং বঞ্চনাও কাজ করছে। সুতরাং আমি মনে করি এটা একটা ভবিষ্যতে আমাদের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, সুতরাং সেদিকে বাংলাদেশের নজর রাখতে হবে আগামী দিনে, যাতে করে আমাদের গভর্নেন্স যেন ওই দিকে না যায়। সুতরাং এই অসাম্য এবং বঞ্চনার বিরুদ্ধে যে সংগ্রাম সেটাও কিন্তু আমাদের নিরন্তর চালিয়ে যেতে হবে।
অসংখ্য ধন্যবাদ। আমি এবার ডক্টর নূরুন নবীর কাছে একই প্রশ্নে আসব, কিন্তু তার আগে আমি আমাদের সঙ্গে অনেক শ্রোতা ফেসবুকে জয়েন করেছেন, ইতিমধ্যে কয়েকজনের নাম একটু বলে দেই। মোহাম্মদ কামাল কেশরী, অভিনন্দন রইল, বিকাশ সিং, সুমন, মোহাম্মদ আনিসুল কবি জাসুইর, গুড টু লিসেন নূরুন নবী ভাই, তারপরে জয়ন্ত হৈমন্তী, আজ 147তম আবির্ভাব দিবস ঋষি অরবিন্দের, মাসুদুর রহমান লিখেছেন, পাভেল রহমান বলে গেলেন বঙ্গবন্ধু নিরাপত্তার জন্য তেমন সিকিউরিটি ছিল না, তিনি সবাইকে স্বাভাবিকভাবে দেখতেন, আর রাজনীতি আর তার কন্যার রাজনীতি আজকের অতিথিদের নিকট কতটা সামঞ্জস্যপূর্ণ আসলে প্রশ্ন করেছেন ডক্টর নূরুন নবীর কাছে। আমি এই প্রশ্ন রাখতে চাই মাসুদুর রহমান যে প্রশ্ন করেছেন। শঙ্কর হালদার জয়েন করেছেন, মোহাম্মদ জাকির আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন আহমেদ জয়েন করেছেন, রেজা খুলনা থেকে, তারপরে এমডি জাকির সহ অনেকেই, আসলে এই নাম পড়তে গেলে সময় চলে যাবে। আমি ডক্টর নূরুন নবীর কাছে আসছি, আমি যে প্রশ্ন করেছিলাম সে যেটি আতাউর রহমান বললেন এবং এই ভদ্রলোকের প্রশ্ন যে বঙ্গবন্ধুর ওই নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা সামঞ্জস্যপূর্ণভাবে চালিয়ে যেতে পারছেন?
এটা একটি সুন্দর প্রশ্ন, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে আবার সেই ট্র্যাকে ফিরে এনেছেন, কিন্তু তাকে ওনাকে বাস্তবতার ভিত্তিতে কাজ করতে হচ্ছে। বঙ্গবন্ধু যেভাবে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, প্রথম চার বছরে দেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন, এখন বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করে না। এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শক্তিশালী, তারপরে শুরু হয়ে তারপরে যোগ হয়েছে সন্ত্রাস, এবং এই সন্ত্রাস কিরকম ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে, হলি আর্টিজানের গুলশানের সেই ঘটনায় আমরা জানতে পারি। তো এই যে বাস্তব পরিস্থিতি, এছাড়াও আমাদের চারপাশে রয়েছে তিনটি বৃহৎ শক্তি বলা যায়, চায়না, ভারত এবং ওইদিকে মিয়ানমার, এবং এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ ওই এলাকায়। সব কিছু মিলিয়ে জিও পলিটিক্যাল সিচুয়েশনে শেখ হাসিনাকে অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে হাঁটতে হচ্ছে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হচ্ছে। এর জন্য আমি সবসময় বলি যে আমরা যারা আইডিয়ালিস্টিক কথাবার্তা বলি, সেখান থেকে বাস্তবটা অনুধাবন করতে হবে। এখন বাংলাদেশে জামাত একটি শক্তিশালী, তাদের অর্থ রয়েছে, বিএনপি একটি দল, বৃহত্তম দল অপোজিশন, তো এদের সাথে আওয়ামী লীগের আদর্শগত পার্থক্য আকাশচুম্বী, যেটা যুক্তরাষ্ট্রে নেই, ব্রিটেনে নেই, যেটা জার্মানিতে নেই। তো এইরকম যে অধ্যাপক সাহেব বললেন যে প্যারাডক্সাল সিচুয়েশনের মধ্যে শেখ হাসিনাকে কাজ করতে হচ্ছে, এবং আমি মনে করি তিনি বাস্তব পরিস্থিতিতে দেশকে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমার মনে হয় যে ওনার অবর্তমানে অন্য কোনো নেতা বর্তমান পরিস্থিতিকে এইভাবে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারতেন না। একটা এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হলো এই যে পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হলো, যেখানে টাকা অ্যালোট করা হয় না, সেখানে সেই টাকা নিয়ে ষড়যন্ত্র কিভাবে হয় বন্ধ করে দেওয়া হলো। একমাত্র শেখ হাসিনাই পেরেছেন যে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে জনগণের শক্তির উপর আশ্বাস করে এই পদ্মা সেতু নির্মাণের তিনি প্রজেক্ট হাতে নিলেন, এবং আজকে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, দু এক বছরের মধ্যে কমপ্লিট হবে। এটা সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বের জন্য, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা দেশের কত ক্ষতির কত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছি সেইটা জানে না, তারা তো এই এই ঝুঁকি নেবে না, তারা আপোষ করবে বৃহৎ শক্তির সাথে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বলেই মুক্তি চেতনায় বিশ্বাস হয়ে পদ্মা সেতুর মতো প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন এবং সফল হতে যাচ্ছেন। সেই বৃহৎ শক্তিদেরকে উপেক্ষা করে তিনি এই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তারপরেও আরো একটা এক্সাম্পল রয়েছে, যেহেতু প্রশ্ন আসছে লিডারশিপ নিয়ে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, যখন যুদ্ধ আমি একটু শেষ করবো 30 সেকেন্ড, যখন যুদ্ধাপরাধীদের হত্যার বিচার বন্ধ করার জন্য সেই সুপার পাওয়ার থেকে শুরু করে টার্কি, সৌদি আরবিয়া মতো জায়গার থেকে প্রেশার এসেছে এদেরকে ফাঁসি দেওয়া যাবে না, একমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিনি সেটাকে উপেক্ষা করে তাদের সেই শাস্তির রায় বাস্তবায়ন করেছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের উন্নতির মূল শক্তি, চালিকা শক্তি হলো মুক্তিযুদ্ধের চেতনা, সেটা যে নেতা, যে দল, যে নেতা বিশ্বাস করবে তারাই বাংলাদেশকে সেই স্বাধীনতার যে আমাদের লক্ষ্য ছিল, যে সোনার বাংলা বা একটি আধুনিক বাংলা রাষ্ট্র, যেখানে অধ্যাপক সাহেব বলেছেন যে ডিফারেন্স অফ ইনকাম, এই যেটা এটাকে সংকুচিত করার একমাত্র পথ হলো এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি বা নেতা, এবং যে অসামাজিক কি বলে অসাম্প্রদায়িক যে সমাজ ব্যবস্থা গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে যুদ্ধ এর বিনিময়ে পৃথিবীর অন্য কোন দেশ এত স্যাক্রিফাইস করে না স্বাধীনতার জন্য।
জি, আমাদের হাতে আর মিনিট দুয়েক সময় আছে, আমি একজনের একটি প্রশ্ন আপনাদের
দুজনকেই করে এখানে ধন্যবাদ।
জি, আমরা আপনার কাছে আরো এক মিনিটের জন্য আসব। সেটি হলো একজন প্রশ্ন, আমি প্রথমে সূচনা বক্তব্যে বলেছি বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের যে উন্নতিগুলো হয়েছে এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে সে সবগুলোই বলেছি। এখন যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, নাজিম মাহমুদ, আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, অনেক লম্বা, তো শেষ কথা হচ্ছে যে চারিদিকে আমাদের দেয়াল, চারিদিকে অসহায়ত্ব আমাদের কুড়ে কুড়ে চার দশক ধরে খাচ্ছে, মুক্তির উপায় কী? চার যুগে আমরা কী পেলাম? দেশ স্বাধীন হয়েছিল আমাদের খর্বিত অধিকার অর্জনের জন্য, শোষণ থেকে মুক্তির জন্যে, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার জন্যে, ন্যায্য বিচার নিশ্চিত করবার জন্যে। চার যুগ পরেও এখন একটি নিউজ পড়লাম, পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে আমাদের রাজধানী ঢাকা দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রশ্ন করেছেন যে স্বাধীনতার চার যুগ পেরিয়ে আমরা পেলাম একটি বসবাসের অযোগ্য রাজধানী, কেউ কি বলবেন কিভাবে আমরা এমন একটি গন্তব্যে রাজধানী ঢাকাকে নিয়ে এলাম? এই প্রশ্ন দিয়ে আপনাদের দুজনের কাছ থেকে 30 সেকেন্ড সময় নিয়ে আমি শেষ করতে চাই। প্রথমেই ডক্টর আতাউর রহমান।
না, আমি মনে করি যে অত্যন্ত সঠিকভাবে প্রশ্নটি উত্থাপিত হয়েছে, কেননা মানে ফোকাস যদি আমরা স্বাধীনতার যে একটা নিরন্তর সংগ্রাম যেটা বঙ্গবন্ধু থেকেই আসছে, স্বাধীনতা সংগ্রাম আলটিমেটলি লিডস টু মুক্তি সংগ্রাম, যে মানুষের মুক্তি সেটা হচ্ছে একটা বসবাসযোগ্য আবাসস্থল, একটা আশ্রয় আমরা বলি, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা থেকে আরম্ভ করে সড়ক নিরাপত্তা, মানুষের বেঁচে থাকার অধিকার এবং সর্বোপরি
আমাদের আসলে
স্বাধীনতা ভোগ, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন। এগুলোই যদি আমরা নিরাপত্তা না দিতে পারি তাহলে
অনুষ্ঠানের
প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।